এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলক وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم بولو হে সর্বভৌম শক্তির মালিক আল্লাহ তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstudaybn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstudaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইরান ভ্রমণ। শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা গিয়েছিলাম খুজিস্তানের একটি ঐতিহাসিক শহরের দিকে। শহরটির নাম শুশ। হাকামানিশিদের বিশাল সাম্রাজ্যের শীতকালীন রাজধানী হিসেবেও সমৃদ্ধ ছিল শুশ শহর। শুশের দুটি প্রাচীন নিদর্শন বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। একটি হল চোগাজাম্বিল প্রার্থনালয় এবং অপরটি প্রাচীন সুসংগন। এগুলোর বাইরেও রয়েছে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন এবং প্রাচীন সভ্যতার কয়েকটি সমৃদ্ধ নিদর্শন। সপ্ত টিলা এবং অক্রোপুল টিলা বেশ নাম করা।
লুভার প্যারিস মিউজিয়ামের ভেতর এই অক্রোপুল টিলার মূল্যবান বহু নিদর্শন সংরক্ষিত আছে। শুশ দুর্গ এবং আপাদানা প্রাসাদটির কথা আমরা বলেছিলাম। আজকের আসরে আমরা শুশের শৈল্পিক এবং রাজনৈতিক বিবেচনায় ব্যাপক সম্মান, মর্যাদা ও ঐশ্বর্যের প্রতীক আরও কিছু নিদর্শন নিয়ে কথা বলার চেষ্টা করব। শুশের ঐতিহ্যবাহী নিদর্শন নিয়ে কথা বলা ছোট্ট একটি আসরে সম্ভব নয়। আহওয়াজ শহর থেকে শুশের দিকে যেতে মূল সড়কের বাইরেও একটি বিকল্প পথ আছে। ওই পথ ধরে শুশের দিকে এগিয়ে গেলে সাক্ষাৎ মিলবে জিগুরাতের ধ্বংসাবশেষের অপর একটি বিস্ময়কর নিদর্শন চোগাজাম্বিল। এই চোগাজাম্বিল এখনও অনেকটাই তার প্রাচীন ঐশ্বর্য ধরে রাখতে পেরেছে। চোগাজাম্বিল স্থাপনাটি নিয়েই বরং আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
ঐতিহাসিক চোগাজাম্বিল স্থাপনা নিয়ে কথা বলছিলাম আমরা। এটি প্রাচীন আমলের খ্যাতিময় জিগুরাত বা প্রার্থনালয়গুলোর একটি। মেসোপটেমিয়ান সভ্যতার বিখ্যাত জিগুরাতগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যাবে মোটামুটি একই রকম স্থাপনা এগুলো। অবশ্য অবস্থানও ছিল পাশাপাশি, সুতরাং মিল থাকাটাই স্বাভাবিক। চোগাজাম্বিলও তেমনি একটি প্রার্থনালয় টাওয়ার। পাঁচতলা বিশিষ্ট এই ইমারতটি পিরামিডের আকৃতিতে নির্মাণ করা হয়েছে। ধর্মীয় ও রাজনৈতিক এই স্থাপনাটির গুরুত্বপূর্ণ ও মূল্যবান বহু নিদর্শন আন্তর্জাতিক মিউজিয়ামগুলোতে দেখতে পাওয়া যাবে। জেনে রাখা ভালো যে চোগাজাম্বিল উপাসনালয়টি 1979 খ্রিস্টাব্দে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট বা বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চোগাজাম্বিল নিয়ে বিস্তারিত বলার আর অবকাশ নেই। এবার আমরা যাব নদীর দিকে।
নদীর নাম কারখে হ্রদ। ফার্সিতে হ্রদ মানে নদী। ইরানের বৃহৎ নদীগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে কারখে নদী। সবচেয়ে বড় নদী হল কারুন নদী, তারপরে রয়েছে দেজ নদী, তারপরই কারখে। এই নদীটি মূলত উত্তর দিকে থেকে দক্ষিণের দিকে পর্যটকের মতো বয়ে গেছে। এই পর্যটক শুশের ঐতিহাসিক নিদর্শনগুলো দেখতে দেখতে একটু বাঁক নিয়ে চলে গেছে পশ্চিমের দিকে, যেতে যেতে গিয়ে হাজির হয়েছে ইরানের সীমানা পেরিয়ে প্রতিবেশী দেশ ইরাকের ভেতর। শুশের প্রাচীন টিলাগুলো অতিক্রমকালে পারিপার্শ্বিক যে রকম সৌন্দর্য আপনার নজরে পড়বে তাতে বিস্মিত না হয়ে পারবেন না। আরও একটি মজার তথ্য জেনে রাখা ভালো, তা হল ইরানে মাটির তৈরি সবচেয়ে বড় বাঁধটি এই নদীর উপরেই নির্মিত হয়েছে। এই বাঁধটি আবার বিশ্বের সর্ববৃহৎ মাটির বাঁধের একটি। একটু বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।
কার্খে ঝুল বারান্দা আরেকটি বিস্ময়কর নিদর্শন। সাসানে সপুরের মাধ্যমে নির্মিত এই বারান্দাটি কার্খে নদীর ডান দিকের উপকূলে দেখতে পাওয়া যাবে। আরও মজার ব্যাপার হল এই ঝুল বারান্দার ডিজাইন পূর্ব ইউরোপীয় গির্জাগুলোর স্থাপত্য শৈলীতে খুব সহজেই পরিলক্ষিত হয়। কার্খের সৌন্দর্য কিন্তু এখানেই শেষ নয়। কার্খে নদীটি সবুজ একটি পার্কের মাঝখান দিয়ে বয়ে চলে গেছে। এই পার্কে বিদ্যমান বিচিত্র উদ্ভিদ আর গাছগাছালি নদীর আর্দ্রতা এবং গরমের কারণে চমৎকৃতি লাভ করেছে। ইরানের হলুদ গাবাজন বা শিঙ্গলা হরিণ এই পার্কে প্রচুর দেখতে পাওয়া যাবে।
অবশ্য একমাত্র কার্খে নদী যে শুষ অতিক্রম করেছে তা নয়, বরং সুন্দর সুন্দর আরও নদী আছে এখানে। কয়েকটি ঝর্ণার প্রবাহিত পানি এসে একত্রিত হয়ে নদীর আকৃতি ধারণ করেছে। এই নদীও বয়ে গেছে শুষ শহরের বুক চিরে। এই নদী বেয়ে এগিয়ে গেলে বমদেজ নামে বৃহৎ জলাশয়ের সাক্ষাৎ মিলবে। এই জলাশয়টি একোট্যুরিজম পর্যটকদের ভীষণভাবে আকৃষ্ট করে। এর কারণ হল এই বমদেজ জলাশয়ে অতিথি পাখির ব্যাপক আনাগোনা থাকে। পূর্ব আফ্রিকা এবং সাইবেরীয় অতিথি পাখির আতিথ্যতায় সদা মশগুল থাকে এই জলাশয়টি। যাই হোক, শহরের পাশ থেকে মূল শহরের ভেতরে গেলে এই নদীর পূর্ব অংশে যে ঐতিহাসিক ও পবিত্র স্থাপনাটি নজরে পড়বে তা হল বিখ্যাত একজন নবীর মাজার। আবারও একটু বিরতি নিচ্ছি শ্রোতা বন্ধুরা, ফিরছি শীঘ্রই।
নবীর মাজারের কথা বলছিলাম। এই নবী হলেন হজরত দানিয়েল আলাইহিসসালাম। বনী ইসরায়েলের একজন নবী ছিলেন তিনি। সাদা রঙের কৌণিক একটি গম্বুজ রয়েছে মাজার স্থাপনাটির। ভেতরের সবুজ বাতি আর আয়নার কারুকাজে অন্যরকম আলোময় যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা এক কথায় অনন্য এবং পবিত্র। বলা হয়ে থাকে যে হজরত দাউদ আলাইহিসসালামের বংশের নবী ছিলেন তিনি। ব্যাবিলনের বাদশাহ তাকে গ্রেপ্তার করে এই শহরে নিয়ে এসেছিল। পরবর্তীকালে দানিয়েল আলাইহিসসালাম বাদশার একটা স্বপ্নের ব্যাখ্যা করার মাধ্যমে তার নবুয়তের সত্যতা প্রমাণ করেছিলেন। তিনি এই শহরেই মৃত্যুবরণ করেন। মুসলমানদের বাইরেও ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন হজরত দানিয়েল আলাইহিসসালামের কবর জিয়ারত করার উদ্দেশ্যে এই শহরে ভিড় জমায়।
কেবল দানিয়েল নবী নয়, আরও অনেকের মাজার রয়েছে এখানে। বিখ্যাত শিয়া কবি দাবাল খাজারির মাজারও এই শহরে। আব্বাসীয় আমলের ওই মাজারটিকে শিয়াগণ দীর্ঘদিন গোপন রেখেছিল। শহরের বাজারে যদি একবার ঢোকা হয় তাহলে সেখানে শুশের হস্তশিল্পের সঙ্গে সহজেই পরিচয় ঘটতে পারে। স্বতন্ত্র একটি হস্তশিল্প হল কাপু বফি। এটি আসলে খেজুর পাতা দিয়ে তৈরি বিচিত্র তৈজস, সাজি, বাটি, বাটির নিচে দেয়ার মতো বিভিন্ন ডিজাইনের ম্যাট, বিভিন্ন রকমের পাত্রের ঢাকনা ইত্যাদি। এ এলাকার লোকজনের মূল পেশা কিন্তু কৃষি। অন্তত তিনটি নদী এখানে থাকে, কৃষিকাজের সুবিধাটা রয়েছে ভালোই। তারপরও এসব হস্তশিল্প তারা তৈরি করে থাকে। তো শ্রোতা বন্ধুরা, আজ আর কথা নয়।
দীর্ঘক্ষণ ধরে যারা আমাদের সময় দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে, তখনও আপনারা আমাদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেবেন আশা করি।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন, আশা করি ভালোই আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক এই অনুষ্ঠানে আজ আমরা সূরা বাকারার 264 থেকে 267তম আয়াতের তর্জমা ও সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করব। এই সূরার 264 এবং 265 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআ'আন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين। ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فَإِن لَّمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ।
হে বিশ্বাসীগণ, দানের কথা প্রচার করে ও কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির মতো নিষ্ফল করো না যে নিজের সম্পদ থেকে লোক দেখানোর জন্য দান করে এবং আল্লাহ ও পরকালে বিশ্বাস করে না। তাদের দৃষ্টান্ত হচ্ছে এমন শক্ত পাথরের মতো যার উপর কিছু মাটি থাকে, কিন্তু প্রবল বৃষ্টিপাত তা পরিষ্কার করে দেয়, ফলে কোনো বীজ থেকেই আর গাছ উদ্গত হয় না এবং যা তারা উপার্জন করেছে তার কিছুই তারা তাদের কাজে লাগাতে পারে না। আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে সৎ পথে পরিচালিত করেন না। যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে ও নিজেদের আত্মার উন্নতির জন্যে ধন সম্পদ ব্যয় করে, তাদের উপমা উচ্চ ভূমিতে অবস্থিত উদ্যানের মতো যাতে প্রবল বৃষ্টি হয় ফলে তার ফলমূল দ্বিগুণ জন্মে, যদি প্রবল বৃষ্টি নাও হয় তবে শিশিরই যথেষ্ট, তোমরা যা করো আল্লাহ তা দেখেন।
এর আগের কয়েকটি আয়াতে আল্লাহর পথে দান করার জন্য বিশ্বাসী বা মুমিনদেরকে উৎসাহ দেয়া হয়েছে, আর এই দুই আয়াতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য দান ও অগ্রহণযোগ্য দানকে দুটি উপমা দিয়ে বোঝানো হয়েছে। কপট দানশীল ব্যক্তির লোক দেখানো দানকে শক্ত পাথরের উপর অল্প কিছু নরম মাটির সাথে তুলনা করা হয়েছে, আর শক্ত পাথরে উদ্ভিদ জন্মে না, তাই তার দানে অন্য মানুষের উপকার হলেও তার নিজের মধ্যে কোনো প্রভাব পড়ে না এবং নিজে ওই দানের কল্যাণ থেকে বঞ্চিত হয়। আর যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তথা মানুষের বাহাবা পাবার আশা না করেই পবিত্র উদ্দেশ্যে দান করে, তার দান উঁচু ভূমির উচ্চ ফলনশীল জমিতে বোনা বীজের মতো, তাতে বৃষ্টি কম বা বেশি যাই হোক না কেন, নিচু জমির চেয়ে অন্তত 2 গুণ বেশি ফলন হয়, কারণ এই জমি বৃষ্টির পানিকে খুব ভালোভাবে ধরে রাখতে পারে এবং গাছের মূলও এ জমিতে সুদৃঢ়ভাবে বিকাশের সুযোগ পায়।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, প্রথমত, সৎ উদ্দেশ্যে বা পবিত্র নিয়াতে সমাজের জন্য কিছু করা হলে তার মূল্য পাওয়া যাবে, অসৎ উদ্দেশ্য পূরণের জন্য বা লোক দেখানোর জন্য করা ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। দ্বিতীয়ত, লোক দেখানো ভালো কাজ কিয়ামত ও আল্লাহর প্রতি বিশ্বাস না থাকারই প্রমাণ। এরপর 266তম আয়াতে বলা হয়েছে,
أَيَوَدُّ أَحَدُكُمْ أَن تَكُونَ لَهُ جَنَّةٌ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ لَهُ فِيهَا مِن كُلِّ الثَّمَرَاتِ لَهُ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَأَصَابَهُ الْكِبَرُ وَلَهُ ذُرِّيَّةٌ ضُعَفَاءُ فَأَصَابَهَا إِعْصَارٌ فِيهِ نَارٌ فَاحْتَرَقَتْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ
তোমাদের কেউ পছন্দ করে যে তার একটি খেজুর ও আঙ্গুরের বাগান হবে, এর তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, আর এতে সর্বপ্রকার ফলমূল থাকবে এবং সে বার্ধক্যে পৌঁছবে, তার দুর্বল সন্তান সন্ততিও থাকবে। এমতাবস্থায় এই বাগানের একটি অগ্নিক্ষরা ঘূর্ণিবায়ু আসবে, অনন্তর বাগানটি ভস্মীভূত হয়ে যাবে। এমনিভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য নিদর্শনসমূহ বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা ভাবনা করো।
এই আয়াতেও একটি উপমা তুলে ধরা হয়েছে। কোনো ব্যক্তি যখন লোক দেখানোর জন্য ভালো কাজ করে কিন্তু এরপর অন্যকে কথা ও কাজে কষ্ট দেয়, এ ধরনের লোক যেন নিজেই নিজের কাজের ফল নষ্ট করে। দরিদ্র ও বঞ্চিতদেরকে দান করা হল মানব সমাজের বাগানে গাছ লাগানোর মতো। খুব কষ্টকর এই কাজের প্রতিদান ও ফল রয়েছে, কিন্তু যদি এই কাজে সাবধানতা অবলম্বন করা না হয় এবং লোক দেখানোর মতো সমস্যা এর সাথে যুক্ত হয়, তাহলে এর কল্যাণ অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। পরিণামে দুর্ভোগ ও অনুতাপ ছাড়া কিছুই অবশিষ্ট থাকে না। বিভিন্ন বর্ণনায় এসেছে, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম মুসলমানদের উদ্দেশ্য করে বললেন, আল্লাহকে স্মরণ করো। প্রতিবার আল্লাহর জিক্র বা আল্লাহর স্মরণের ফলে বেহেশতে তোমাদেরকে একটি গাছ দেওয়া হবে। মুসলমানদের মধ্যে একজন বলল, তাহলে আমরা বেহেশতে অনেক বাগানের মালিক হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লাম বললেন, অবশ্য যে মুখ দিয়ে আল্লাহকে স্মরণ করো তা দিয়েই গিবাত বা পরচর্চার কারণে সমস্ত গাছ পড়ে যায়। বিচার দিবস বা কিয়ামতের দিন মানুষ সৎ কাজের মুখাপেক্ষী হবে, আর কিয়ামতের দিন যদি কেউ দেখতে পায় যে কপটতা এবং লোক দেখানো মানসিকতার কারণে তার কোনো দান এমনকি কোনো প্রার্থনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি, তাহলে তা কতই না বেদনাদায়ক হবে।
এই আয়াতের শিক্ষণীয় দিক হল, ভালো কাজ করে তা নিয়ে অহংকার করতে নেই, কারণ অন্য কোনো খারাপ কাজ ভালো কাজের ফল ধ্বংস করে দেয়। অনেক কষ্ট করে গাছ লাগানোর পর বাগানের গাছ বড় হয় এবং ফলবান হয়, কিন্তু আগুনের কারণে এক মুহূর্তের মধ্যে বাগান পুড়ে যেতে পারে। এর পরের আয়াত অর্থাৎ 267 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد
হে বিশ্বাসীগণ, তোমরা যা উপার্জন করো ও যা আমি ভূমি থেকে উৎপাদন করি তার মধ্যে যা উৎকৃষ্ট তা ব্যয় করো, এবং তা থেকে এমন মন্দ বস্তু ব্যয়ের ইচ্ছা করো না যা তোমরা চোখ বন্ধ করে বা একান্ত অনিচ্ছায় গ্রহণ করো। জেনে রেখো, আল্লাহ তোমাদের সাহায্যের মুখাপেক্ষী নন, তিনি মহাসম্পদশালী এবং প্রশংসিত।
গরিব ও বঞ্চিতদেরকে কি দান করা উচিত এ নিয়ে মুসলমানরা রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি ওয়াসাল্লামকে প্রায় প্রশ্ন করত। এই আয়াতে একটি সামগ্রিক নিয়ম উল্লেখ করে বলা হয়েছে, ভালো বা উৎকৃষ্ট সম্পদ থেকে দান করতে হবে। আয় উপার্জন বা ব্যবসা থেকে যে টাকা বা সম্পদ অর্জিত হয় কিংবা ক্ষেত খামার থেকে যে ফসল উৎপাদিত হয় তা থেকে দান করা উচিত। যেসব খাবার বা পোশাক পুরনো বা মূল্যহীন হয়ে গেছে সেসব অন্যদের দান করা উচিত নয়। মদিনার কোনো কোনো মানুষ শুকনো ও অপেক্ষাকৃত নষ্ট খেজুর ফকিরদেরকে দান করে ভালো খেজুর নিজেদের জন্য রেখে দিত। তাদেরকে তিরস্কার করে এ আয়াতে বলা হয়েছে, তোমরা যা ফকিরদেরকে দিলে তা যদি তোমাদেরকেই দেওয়া হতো তাহলে কি তোমরা সেসব গ্রহণ করতে?
এই আয়াতের শিক্ষণীয় দিক হল, প্রথমত দান খয়রাতের ক্ষেত্রেও গরিবদের সম্মান ও মর্যাদা রক্ষা করা উচিত। মূল্যহীন ও আজেবাজে জিনিস দান করার অর্থ হল অন্যদের অসম্মান করা। দ্বিতীয়ত, দানের উদ্দেশ্য হল কৃপণতা থেকে মুক্তি পাওয়া, অপ্রয়োজনীয় ও তুচ্ছ জিনিস থেকে পরিত্রাণ পাওয়া নয়। তৃতীয়ত, মানুষের বিবেক অন্যদের সাথে আচরণের ক্ষেত্রে সবচেয়ে বড় মানদণ্ড, যা আমরা পছন্দ করি না তা যেন অন্যদের দান না করে। তো শ্রোতা বন্ধুরা, কোরআনের আলোর আজকের আসর থেকে এখানে বিদায় নিচ্ছি, কথা হবে আবারও পরবর্তী আসরে।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আলাইহিস সালাম।
শ্রোতা ভাই বোনেরা, ধারাবাহিক আলোচনার শেষ ত্রাণকর্তার এ সপ্তাহের পর্ব থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
এই আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ কামনা করছি।
মানব জাতির শেষ ত্রাণকর্তা ইমাম মাহদি আলাইহিসসালামের স্বল্পকালীন অনুপস্থিতির সময়ে তার চতুর্থ খাস প্রতিনিধি হন আলী বিন মোহাম্মদ সামুরাই। জনাব সামুরাই দমনপীড়নের এক কঠিন পরিস্থিতিতে দূরদর্শিতা ও একনিষ্ঠতা নিয়ে ইমামের প্রতিনিধিত্বের এই দায়িত্ব পালন করেন 3 বছর পর্যন্ত। 329 হিজরিতে মৃত্যুর আগে তিনি ইমাম মাহদির স্বল্পকালীন অনুপস্থিতির যুগ শেষ হওয়ার কথা ঘোষণা করেন। এরপর শুরু হয় ইমামের দীর্ঘকালীন অদৃশ্য থাকার যুগ, যা আজও অব্যাহত রয়েছে। আজ আমরা ইমাম মাহদি আলাইহিসসালামের দীর্ঘকালীন অদৃশ্য থাকার যুগ সম্পর্কে কথা বলব। আলী বিন মোহাম্মদ সামুরাই মৃত্যুর প্রাককালে ইমাম মাহদির কাছ থেকে একটি চিঠি পান। 6 দিন পর তার মৃত্যু ঘটবে বলে জানিয়ে দিয়ে ইমাম ওই চিঠিতে লিখেছিলেন, আমার প্রতিনিধি হিসেবে তোমার পরে কাউকে তোমার স্থলাভিষিক্ত করার অসিয়ত করবে না, কারণ দ্বিতীয় পর্যায়ে ব্যাপক মেয়াদে আমার অদৃশ্য থাকার তথা গেইবাতে কুবরার যুগ শুরু হয়েছে। মহান আল্লাহ অনুমতি না দেয়া পর্যন্ত আমি আবির্ভূত হব না। দীর্ঘ বহুকাল পর মানুষের অন্তরগুলো যখন কঠিন হয়ে যাবে ও পৃথিবী ভরে যাবে জুলুম নির্যাতনে, তখন আমার আবির্ভাব ঘটবে।
এভাবে ইমাম মাহদির স্বল্পকালীন সময়ের অনুপস্থিতি বা অদৃশ্য থাকার যুগ শেষ হয়। এ মহান ইমামের সর্বশেষ তথা চতুর্থ প্রতিনিধি আলী বিন মোহাম্মদ সামুরাইয়ের মৃত্যুর পর 329 হিজরির 15 শাবান তথা খ্রিস্টীয় 941 সনের মে মাসে ইমাম মাহদীর অদৃশ্য থাকার বৃহত্তর বা দীর্ঘতর যুগ শুরু হয়, যা আজও অব্যাহত রয়েছে। এ অবস্থায় ইমাম মাহদীর খাস প্রতিনিধি আর নির্ধারণ করা হয় না। ইমাম মাহদীর আম বা সাধারণ প্রতিনিধি হিসেবে যে কোনো প্রখ্যাত খোদাভীরু আলেম ও ইসলামী আইনবিদ ধর্মীয় বিষয়ে জনগণের নানা প্রশ্নের জবাব দেয়া ও সন্দেহ দূর করার কাজের জন্য দায়িত্বশীল। এই আলেমগণ খোমস ও জাকাতের মতো ধর্মীয় খ্যাতে প্রদেয় অর্থ বা সম্পদ গ্রহণের অধিকার রাখেন, যাতে এসব অর্থ সম্পদ মুসলিম সমাজের নানা সমস্যা দূর করার ও তাদের উন্নয়নের খাতে ব্যয় করা যায়।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদী আলাইহিসসালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা।
ইমাম মাহদী আলাইহিসসালাম যে অদৃশ্য হয়ে যাবেন ও দুই পর্যায়ে তা ঘটবে এমন অনেক ইসলামী বর্ণনা বা হাদিস রয়েছে। আমিরুল মোমেনিন হযরত আলী আলাইহিসসালাম এ সম্পর্কে বলেছেন, আমাদের গায়েবের দুটি অদৃশ্যকাল থাকবে, একটি অন্যটির চেয়ে দীর্ঘতর। তার অদৃশ্য থাকার যুগে কেবল তারাই তার ইমামত বা নেতৃত্বে অবিচল থাকবে যাদের রয়েছে সুদৃঢ় বা নিশ্চিত বিশ্বাসের শক্তি ও পরিপূর্ণ জ্ঞান। ইমাম বাকের ও ইমাম সাদিক আলাইহিসসালামও এই বিষয়টি স্পষ্টভাবে বলেছেন। ইমাম মাহদীর অদৃশ্য বা গোপন থাকার বিষয়টি যাতে জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে নিষ্পাপ ইমামরা এ সংক্রান্ত সংবাদ দেওয়া ছাড়াও সমাজকে এই পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত করতে নানা কাজ করেছেন।
আমরা অতীতে যেমন বলেছি, ইমাম মাহদীর আগের কয়েকজন ইমামের সময় থেকেই জনগণের সঙ্গে ইমামের প্রয়োজনীয় যোগাযোগ রক্ষা ও প্রয়োজনীয় দিক নির্দেশনার জন্য গঠন করা হয়েছিল তত্ত্বাবধায়ক জনসংযোগ নেটওয়ার্ক। ইমাম মাহদীর স্বল্প মেয়াদী তথা 69 বছরের অদৃশ্য থাকার যুগেও এই নেটওয়ার্ক তৎপর ছিল ও জোরদার হয়েছিল ইমামের চারজন খাস প্রতিনিধির নেতৃত্বে। আর এই সব তৎপরতাই ছিল ইমামের দীর্ঘকালীন অনুপস্থিতি বা অদৃশ্য থাকার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে। নতুন এই পরিবেশে খাস প্রতিনিধিও আর নেই এবং ইমামের সঙ্গে যোগাযোগের সুযোগ না থাকায় তত্ত্বাবধায়ক জনসংযোগ নেটওয়ার্কও বিলুপ্ত করা হয়। যাই হোক, নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া ছিল অনেক অনুরাগী ও সমর্থকদের জন্য বেশ কঠিন। তাই ইমাম মাহদীর স্বল্প মেয়াদের অদৃশ্য হওয়ার যুগে যেমন অনেকেই ইমাম মাহদীর অস্তিত্ব সম্পর্কে নানা বিভ্রান্তিতে ভুগেছেন, তেমনি তাঁর দীর্ঘমেয়াদী অদৃশ্য হওয়ার যুগেও অনেকেই একই ধরনের বিভ্রান্তি ও উদ্বেগের শিকার হয়েছেন সুযোগ সন্ধানী ব্যক্তি ও ফেতনাবাজদের অপতৎপরতার কারণে।
ইমাম মাহদীর অদৃশ্য থাকার কারণগুলো সম্পর্কে আমরা আগেও যেমনটি বলেছি, এর সবচেয়ে বড় হেকমত বা প্রধান কারণগুলো হয়তো একমাত্র মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইতের সদস্যরাই জানেন। তবে সম্ভাব্য কারণগুলোর অন্যতম হল এই ইমামের জীবনের নিরাপত্তার অভাব এবং একজন বড় সংস্কারককে তথা মানব জাতির প্রধান ত্রাণকর্তাকে বরণ করার ক্ষেত্রে জনগণের সার্বিক প্রস্তুতি, বিশেষ করে বুদ্ধিবৃত্তিক, রাজনৈতিক ও আদর্শিক অগ্রগতি বা উন্নতির অভাব। মুসলিম জনগণের বা উম্মতের চিন্তাগত অপরিপক্কতার কারণে ইমাম হোসেনের মতো একজন শ্রেষ্ঠ মানের খোদাই মহামানব ও তার 72 জন একনিষ্ঠ সঙ্গী নির্মমভাবে তাগুতি বা খোদাদ্রোহী শক্তির হাতে শহীদ হয়েছিলেন এবং অসম যে যুদ্ধে তারা শহীদ হন, সেই যুদ্ধে খুব কম মোমিন বা মুসলমান ব্যক্তিরাই তাদের সাহায্য করতে এগিয়ে আসেন। ইমাম মাহদীও একইভাবে শহীদ হন, মহান আল্লাহ হয়তো তা চান না।
অন্যদিকে ঐশী নেতৃবৃন্দ এবং নবী রাসূলদের অনুপস্থিতি বা অদৃশ্য হওয়ার বিষয়টি নতুন কোনো ঘটনা নয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে বহু বছর পর একজন নবী বা রাসূল আবারও নিজ জাতির কাছে ফিরে এসেছেন। জনগণ যখন কোনো ঐশী নেতা বা সংস্কারকের প্রয়োজনীয়তা অত্যন্ত তীব্রভাবে অনুভব করবে এবং তার কর্মসূচিগুলোকে সহায়তা দেওয়ার মতো বুদ্ধিবৃত্তিক যোগ্যতা অর্জন করবে, কেবলই তখনই তাঁর আবির্ভাবের ফল বিশ্ব সংস্কার বা বিশ্ব বিপ্লবের পথ সুগম করবে, যে বিশ্ব বিপ্লবে গোটা বিশ্ব থেকে দূর হয়ে যাবে সমস্ত কুসংস্কার, দারিদ্র, দুর্নীতি, অনাচার, বৈষম্য ও নির্যাতন। মহান আল্লাহ হয়তো সমর্থক মানুষের মাধ্যমেই ইমাম মাহদিকে শক্তিশালী করতে চান, ফেরেশতার মাধ্যমে নন। আর এজন্য জরুরি এমন একদল দূরদর্শী, বিচক্ষণ, খোদাভীরু সমর্থক ও কর্মী বাহিনী, যারা ইমাম মাহদিকে সহযোগিতা দিতে সর্বাত্মক ত্যাগ ও কোরবানির জন্য সবসময় প্রস্তুত থাকবে। বলা হয়, ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় তাঁর এমন 313 জন একনিষ্ঠ ও আত্মত্যাগী সহযোগী থাকবেন যারা এখনো হয়তো গড়ে ওঠেনি।
শ্রোতা ভাই বোনেরা, ইমাম মাহদি আলাইহিসসালাম তথা মানব জাতির শেষ ত্রাণকর্তা সম্পর্কে আমরা আরও কথা বলবো আগামী অনুষ্ঠানগুলোতে। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য সেদেশের ভেতরে ও বাইরের বিভিন্ন মহল থেকে ব্যাপক চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু প্রতিবারই হোঁচট খাচ্ছে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ। তারপরও এ চেষ্টা থেমে নেই। আজকের অনুষ্ঠানে আমরা আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার বিষয়ে আলোচনা তুলে ধরব। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
গত বছরের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় তালেবান ও কাবুল সরকারের প্রতিনিধিদের অংশগ্রহণে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর আরও বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। এরও আগে গত বছর ফেব্রুয়ারিতে দোহায় তালেবান ও মার্কিন প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি সই হয়। চুক্তিতে মার্কিন সরকার 2020 সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে বলে প্রতিশ্রুতি দেয়। অন্যদিকে তালেবানরাও আফগানিস্তানে সহিংসতা বন্ধ করার পাশাপাশি বিদেশি সেনাদের উপর হামলা বন্ধ এবং সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরুর প্রতিশ্রুতি দিয়েছিল। চুক্তিতেও বলা হয়, মার্কিন সরকার প্রথম 135 দিনের মধ্যে আফগানিস্তান থেকে 8,600 সেনা প্রত্যাহার করে নেবে। এর পাশাপাশি নেটো জোটের সেনা সংখ্যাও কমিয়ে আনার কথা ছিল। এছাড়া নেটো জোটের সেনারা আফগানিস্তানে মোতায়েন 5টি সামরিক ঘাঁটি ছেড়ে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল মার্কিন সরকার। এরপর অবশিষ্ট বিদেশি সেনারা সবাই 2020 সালের শেষ নাগাদ আফগানিস্তান ছেড়ে চলে যাবে বলে চুক্তিতে বলা হয়েছিল। এমনকি জাতিসংঘ এবং মার্কিন সন্ত্রাসবাদের তালিকা থেকে তালেবানের নাম বাদ দেওয়ার বিষয়েও সমঝোতা হয়েছিল, যদিও সে কথা মিডিয়ায় তেমন আসেনি।
তালেবানের সঙ্গে চুক্তি হলেও মার্কিন সরকার এখন পর্যন্ত একটি প্রতিশ্রুতিও পালন করেনি। এর ফলে তালেবানরাও কাতার বৈঠকে আফগানদের মধ্যে শান্তি প্রক্রিয়ার সহায়তার বিষয়ে প্রতিশ্রুতি দিলেও তারা এখন আর তা মানছেন না। তালেবানরা দাবি জানিয়েছে হোয়াইট হাউস যদি তাদের আগের প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলে তাহলে তারাও শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করবে। তালেবানরা একদিকে আফগান সরকারের সঙ্গে আলোচনা প্রক্রিয়ায় অগ্রগতির জন্য মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়নের শর্ত জুড়ে দিয়েছে, অন্যদিকে আফগানদের মধ্যে আলোচনায় সরকার পক্ষের চাওয়া পাওয়াকে তোয়াক্কা না করে তালেবানরা নিজেদের বাড়তি দাবি দাওয়া পেশ করেছে। এসব কারণে আফগান শান্তি প্রক্রিয়া কার্যত অচলাবস্থার সম্মুখীন হয়েছে।
আফগানিস্তানের সরকার ও জনগণ আশা করেছিল তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি চুক্তি সেদেশে সহিংসতা হ্রাস ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। কেননা চুক্তির আগে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় তালেবানের হামলায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। এ অবস্থায় তালেবানরা ফের হামলা শুরু করেছে যাতে যুক্তরাষ্ট্র শান্তি প্রতিষ্ঠায় তাদের প্রতিশ্রুতি পালন করতে বাধ্য হয়। মার্কিনিরা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করায় তালেবানরাও ব্যাপরোয়া হয়ে উঠেছে, ফলে আফগান শান্তি প্রক্রিয়া কার্যত অচল অবস্থার সম্মুখীন হয়েছে। বিশেষ করে মার্কিন সরকার আফগানিস্তানে আমিরাতের সেনা মোতায়েন রাখা সহ অন্য আরও কিছু দাবি উত্থাপন করায় এবং আফগান সংবিধান সংশোধনের দাবি তোলায় সেদেশে অর্জিত জাতীয় সাফল্য ম্লান হয়ে যাওয়ার ব্যাপারেও উদ্বেগ বেড়েছে। এর ফলে কাতারে আফগানদের মধ্যে সংলাপে কোনো সাফল্য আসেনি এবং আফগান আলোচক দল সরকারের সঙ্গে আরও আলোচনার জন্য শেষ পর্যন্ত কাবুলে ফেরত যায়।
এরপর সরকারের পক্ষ থেকে বেশ কিছু দাবি দাওয়ার পরিবর্তন এনে কাতারে আফগানদের মধ্যে দ্বিতীয় পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হলেও প্রত্যাশা অনুযায়ী তাতে সাফল্য আসেনি, কারণ তালেবানরা তাদের আগের অবস্থানে অটল থাকে এবং তাদের দাবির ব্যাপারে কোনো ছাড় দিতে রাজি হয়নি, ফলে দ্বিতীয় দফা আলোচনাও ব্যর্থ হয়। তবে কাতারের দুই দফা আলোচনা ব্যর্থ হলেও আরও কয়েকটি দেশে আফগান সরকার ও তালেবান প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে, সেখানেও খুব একটা সাফল্য আসেনি। আফগান সরকার প্রথমে আলোচনা প্রক্রিয়ায় আস্থা সৃষ্টির জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, কিন্তু তালেবানরা সে প্রস্তাবেরও তীব্র বিরোধিতা করেছে। তালেবানের রাজনৈতিক দফতরের সচিব শির মোহাম্মদ আব্বাস স্তানিক জাই বলেছেন, যতদিন পর্যন্ত বিদেশি সেনারা সেদেশে উপস্থিত থাকবে ততদিন পর্যন্ত তারা অস্ত্র সমর্পণ করবে না। তালেবানের একটি প্রতিনিধি দলের নেতৃত্বে তিনি সম্প্রতি মস্কো সফরে গিয়ে অভিযোগ করেন, আফগান সরকার শান্তি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে এবং সেদেশে যুদ্ধ বন্ধ করতে হলে অবশ্যই বিদেশি সেনাদেরকে পুরোপুরি সেদেশ ছেড়ে চলে যেতে হবে।
শান্তি আলোচনায় অস্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য আফগান সরকারের আহ্বান সম্পর্কে তালেবান প্রতিনিধি বলেছেন, স্থায়ী শান্তি ও যুদ্ধবিরতির জন্য আলোচনা থেকে চূড়ান্ত চুক্তিতে পৌঁছা পর্যন্ত তালেবানের সঙ্গে ওয়াশিংটনের চুক্তি অনুযায়ী যতদিন পর্যন্ত মার্কিন সেনা প্রত্যাহার করা না হবে ততদিন পর্যন্ত কোনো সাফল্যই আসবে না। কেননা তালেবানের সঙ্গে করা ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র সরকার আফগানিস্তান থেকে তাদের সব সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিল। এদিকে আফগানিস্তানে তালেবানের অব্যাহত সহিংসতা চলতে থাকার পাশাপাশি তালেবানের সঙ্গে শান্তি চুক্তি অনুযায়ী মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টিকেও তালেবানরা শর্ত জুড়ে দেওয়ায় আফগান সরকার এটাকে শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধে তালেবানের আন্তরিকতার অভাব হিসেবে দেখছে। সরকার মনে করে তালেবানের এই আচরণের ফলে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে যাবে।
আফগানিস্তানে স্থায়ী শান্তি ও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য ব্যাপক চেষ্টা সত্ত্বেও এখন পর্যন্ত তার সাফল্যের মুখ দেখেনি। এর পেছনে আফগানিদের কোনো কোনো গোষ্ঠীর উগ্র মনোভাব যেমন দায়ী, তেমনি বাইরের ইন্ধনও এক্ষেত্রে ভূমিকা রাখছে। বিশেষ করে সেদেশে যদি সহিংসতা জিয়ে থাকে তাহলে বিদেশি সেনা মোতায়েন রাখার পক্ষে যুক্তি তুলে ধরার সুযোগ পাবে যুক্তরাষ্ট্র, কারণ যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিলেও আফগানিস্তান ছেড়ে তারা যেতে চায় না। এ কারণে তারা সবসময় অজুহাত খুঁজছে এবং তালেবানের সহিংস কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রকে সেই সুযোগ করে দিচ্ছে। এ কারণে বারবার শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তাতে সরকার ও তালেবান উভয় পক্ষের দ্বন্দ্ব, সন্দেহ ও পারস্পরিক অনাস্থার কারণে তা ভেস্তে যাচ্ছে।
শ্রোতা বন্ধুরা, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার জন্য আয়োজিত আলোচনায় বারবার ব্যর্থতার কারণ সম্পর্কে বিশেষ আলোচনাটি শুনলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ঘটনার নেপথ্যে শ্রোতা বন্ধুরা, ঘটনার নেপথ্য অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা সবাই ভালো আছেন। গত আসরে আমরা ইরানের নিরাপত্তা নিয়ে পাশ্চাত্যের প্রচারণা সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার অনন্য সাধারণ নেতৃত্ব সম্পর্কে খানিকটা কথা বলার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের সংবিধানের পঞ্চম অধ্যায়ে বেলায়েতে ফকি বা যোগ্য আলেমের শাসনের কথা বলা হয়েছে। বিষয়টি শিয়া মাজহাবের ফিকা গ্রন্থগুলোতে বহুকাল ধরে বিদ্যমান থাকা সত্ত্বেও ইরানের ইসলামী বিপ্লবের আগে কাউকে এটি বাস্তবায়নের উদ্যোগ নিতে দেখা যায়নি। নিঃসন্দেহে ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খমিনি রহমতুল্লাহ আলাই ছিলেন সেই সব মুষ্টিমেয় আলেমদের একজন যারা ধর্মের ভিত্তিতে শাসন ব্যবস্থা পরিচালনার কথা বলে আসছিলেন। ইমাম এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য শাসক শ্রেণীর রক্ত চক্ষুসহ নানা ধরনের প্রতিকূলতা উপেক্ষা করেছেন। যে সময়ে বিশ্বের কোনো দেশের রাষ্ট্র পরিচালনা ব্যবস্থায় ধর্মের কোনো ভূমিকা ছিল না, সেই সময়ে বেলায়েতে ফকি নামক ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার মতাদর্শ উপস্থাপন করে ইমাম খমিনি অসামান্য সাহসিকতার পরিচয় দেন।
অনেকে মনে করেন বেলায়েতে ফকি হচ্ছেন এমন একজন শাসক যিনি নিজের অসংখ্য ত্রুটি থাকা সত্ত্বেও একটি দেশের রাষ্ট্র ক্ষমতার শীর্ষে আরোহণ করেন এবং যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটি নিয়ে থাকেন। কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংবিধানে যে বেলায়েতে ফকির কথা বলা হয়েছে সে সম্পর্কে এই ধারণাটি অসম্পূর্ণ, কারণ ইরানের সংবিধানের পঞ্চম অধ্যায়ে সর্বোচ্চ নেতার যে ব্যবস্থা রাখা হয়েছে সেই ব্যবস্থায় নেতাকে ন্যায়পরায়ণ, ধার্মিক, যোগ্য ব্যবস্থাপক, দক্ষ, সাহসী এবং সময় সচেতন হতে হবে। তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাবেন, মানুষের অন্তরাত্মা পরিশুদ্ধ রাখতে এবং সর্বোপরি আত্মিক দিক দিয়ে মানুষকে পূর্ণতায় পৌঁছাতে সাহায্য করবেন। গত ৩৪ বছর ধরে ইরানের এই মহান দায়িত্ব যথাযথ যোগ্যতার প্রমাণ রেখেই পালন করে আসছেন আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী।
ইসলামী বিপ্লবের পর থেকে এখন পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসন ব্যবস্থা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বেলায়েতে ফকি বা সর্বোচ্চ নেতা। এ কারণে শত্রুরা এ পর্যন্ত ইরানের যত সমালোচনা করেছে তার মধ্যে সবচেয়ে বড় শিকার হয়েছেন ব্যক্তি আয়াতুল্লাহ উজমা খামেনেয়ী। আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক ফরেন রিলেশনস কাউন্সিলের সদস্য রেই টাকিয়ে ইরানের সর্বোচ্চ নেতা সম্পর্কে এক নিবন্ধে লিখেছেন, ইরানের প্রায় সকল সফলতার পেছনে রয়েছে প্রচার বিমুখ একজন ধর্মীয় নেতার অবদান। বিগত দশকগুলোতে যে অঞ্চলের বহু শাসকের পতন হয়েছে সে অঞ্চলের দেশ হয়েও ইরানের শাসন ব্যবস্থার পতন হয়নি, বরং অতীতের চেয়েও শক্তিশালী হয়েছে। পারস্য উপসাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের নেতৃত্ব দিচ্ছেন আয়াতুল্লাহ খামেনেয়ী।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার জীবনে সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি গভীর আস্থা, বিশ্বাস ও নির্ভরতা কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ 1990-এর দশকে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে নিজের সাক্ষাতের স্মৃতিচারণ করে বলেন, 1997 ও 1998 সালে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে ব্যাপক চ্যালেঞ্জ ও সমূহ বিপদ মোকাবেলা করতে করতে ক্লান্ত হয়ে উঠেছিলাম। সে সময় আমি ছিলাম তরতাজা যুবক, আমার একটি দাড়িও পাকেনি এবং যে দায়িত্ব আমার ঘাড়ে ছিল তা আমার সহ্য সীমাকে অতিক্রম করে গিয়েছিল। সে সময় আমি এক সফরে ইরানে গিয়ে সর্বোচ্চ নেতাকে বললাম, হে সাইয়েদ, আমি এখন কি করব, পরামর্শ দিন।
তিনি উত্তর দিলেন, মানুষ তার জীবন চলার পথে নানা রকম চ্যালেঞ্জ, সমস্যা ও সংকট মোকাবিলা করবে, এটাই স্বাভাবিক। এটা ঠিক যে মানুষ কখনো কখনো আত্মিক দিক দিয়ে এতটা ক্লান্ত হয়ে পড়ে যে তার তখন উপযুক্ত দিক নির্দেশনার প্রয়োজন দেখা দেয়। সে এমন কারো পরামর্শের মুখাপেক্ষী হয়ে পড়ে যে তাকে প্রশান্তি দান করবে। কখনো তার এমন কারো সাহায্যের প্রয়োজন হয় যে তার ক্ষমতাকে শক্তিশালী ও তার সম্মান বাড়িয়ে দেবে। আমাদের এ ধরনের যত প্রয়োজন আছে তার সবগুলো পূরণ করার জন্য আল্লাহ তাআলা আছেন এবং তিনি ছাড়া আর কারো প্রয়োজন আমাদের নেই।
সৈয়দ নাসরুল্লাহকে আয়াতুল্লাহ খামেনেয়ী আরো বলেন, কাজেই যখনই ক্লান্তি অনুভব করবে ও কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে, তখন একটি নির্জন কক্ষে প্রবেশ করবে এবং মহান আল্লাহর কাছে নিজের সব কথা প্রাণ খুলে বলবে। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তিনি সবকিছু দেখেন, শোনেন, জানেন এবং তিনি সর্বশক্তিমান, ধনবান ও প্রজ্ঞাবান। আমাদের যা কিছু প্রয়োজন তা সবকিছু আল্লাহ তাআলার কাছে আছে, কাজেই তাঁর সঙ্গে কথা বলবে। তোমার অন্তরে যা কিছু আছে তা সবকিছু মুখে উচ্চারণ করে তাঁর সামনে তুলে ধরবে। তুমি যদি তা করতে পারো তাহলে মহান আল্লাহ তোমার অশান্ত মনকে প্রশান্ত করে দেবেন এবং তোমাকে নিজ হাতে সঠিক পথের দিশা দেবেন এবং সামনে এগিয়ে নিয়ে যাবেন। আমি এসব কথা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, তুমিও বাস্তবায়ন করে দেখো, সুফল পাবে।
আয়াতুল্লাহ খামেনেয়ী বিশ্বাস করেন, একজন মানুষের কথা ও কাজে যদি ইমানের পরিচয় পাওয়া যায় তাহলে তার সামনে পাহাড় সমান বাধা থাকলেও তা দূর হয়ে যায়। হযরত মুসা আলাইহিসসালাম ও তার জাতির সামনে থেকে ফেরাউনের মতো একটি অলঙ্ঘনীয় বাধা যেমনভাবে অপসারিত হয়েছে, তেমনি ধৈর্য ও দৃঢ়চেতা ইমানের মাধ্যমে বর্তমান যুগেও আল্লাহ তাআলার একই রকম সাহায্য লাভ করা সম্ভব। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইমানদার মানুষদের এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা সংখ্যায় যত কমই হোক না কেন, শত্রুদের বিরুদ্ধে তাদের বিজয় অবশ্যম্ভাবী। যেমন হযরত মুসা আলাইহিসসালাম ও তার ভাই হারুনকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের দরবারে পাঠান, তখন হযরত মুসা বলেন, হে আল্লাহ, আমাদের দুজনের পক্ষে কিভাবে এত বড় দরবারে যাওয়া সম্ভব, ওরা আমাদেরকে হত্যা করে ফেলতে পারে। তখন মহান আল্লাহ হযরত মুসাকে বলেন, আপনারা ভয় করবেন না, আমি তো আপনাদের সঙ্গে আছি, আমি শুনি ও আমি দেখি।
যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং তাঁর উপর ভরসা করে তাদেরকে সাহায্য করাকে আল্লাহ তাআলা নিজের দায়িত্ব বলে মনে করেন। আয়াতুল্লাহ উজমা খামেনেয়ীর নেতৃত্বে ইরানি জাতি মহান আল্লাহর উপর এমন ভরসাই করেছে। ইরানের কসম খাওয়া শত্রুরা বিগত চার দশকের বেশি সময় ধরে ইরানের ক্ষতি করার সব রকম চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেয়ির ভাষায় এটি হচ্ছে আল্লাহ সেই প্রতিশ্রুতির নিদর্শন যে আমি দেখি এবং আমি শুনি। এই ইসলামী বিপ্লব সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে আরও বহু সমস্যার সম্মুখীন করবে।
তো শ্রোতাবন্ধুরা, এখানেই শেষ করতে হচ্ছে ঘটনার নেপথ্যের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
Tehran ne khosum. Irani Islamakan Harabedutyan Hayeren Radio Jamnek lsum.